সম্মানিত বাউল গানের আশেকান বৃন্দ, মুসলমান ভাই যারা আছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু যারা দাদা আছেন হিন্দু ভাইদের প্রতি আমার আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি প্রীতি শুভেচ্ছা রেখে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হিন্দু এবং মুসলমানের পালা নিয়ে আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব আব্দুল লতিফ সরকার সাহেব, ওনাকে দিয়েছেন আজকে মুসলমানের ভূমিকায় এবং আমাকে দিয়েছেন হিন্দুর ভূমিকায়। তো যে যার অভিনয় যেরকম দিয়েছে সেরকম অভিনয় করতে হবে, অভিনয় করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ক্যাসেটটি আপনাদেরকে উপহার দিয়েছেন সঙ্গীতা পরিবেশন এবং প্রযোজনায়। সবার প্রতি আবারও প্রীতি শুভেচ্ছা রাখি রেখে আমি আমার সবার কাজ শুরু করছি। ধন্যবাদ সবাইকে। ও গুরুবে গৌরচন্দ্রাদিকা কৃষ্ণা কৃষ্ণা ভক্ত ভাবক্ত নমরম চরচরম তৎপদ ঘোষিত তস্মৈ শ্রী গুরুবে নম। ওরে মুখে বল প্রাণ গোবিন্দ, মুখে বল প্রাণ গোবিন্দ সদানন্দ নিত্যানন্দ, মুখে বল প্রাণ গোবিন্দ সদানন্দ নিত্যানন্দ, প্রাণ গোবিন্দ আমার কৃষ্ণ কানাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই তোরা, আই সকলে ব্রজদামে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই তোরা, আই সকলে বৃন্দাবনে যাই রে সাধু ভাই, আই সকলে ব্রজদামে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম নাম অন্তরে যোগাই ওরে সাধু, ইসলাম ধর্মের মূল মন্ত্র হল কালিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর হিন্দু ধর্মের অর্থাৎ সনাতন ধর্মের আমার মূল মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই বলতেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম নাম অন্তরে যোগাই ওরে সাধু ভাই। সাথে করো ইষ্টি দেখবে কৃষ্ণ কত মিষ্টি, কৃষ্ণের সাথে করো ইষ্টি দেখবে নাম কত মিষ্টি, নামের মালা গলাতে জড়াই রে সাধু ভাই, ওই নামের মালা গলাতে জড়াই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই তোরা, আই সকলে ব্রজদামে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই। করিলে কৃষ্ণ সঙ্গ ও তোর কৃষ্ণময় হইবে অঙ্গ, ভাব তরঙ্গ ভাবেরই গোসাই ওরে সাধু, আরে মন করিলে কৃষ্ণ সঙ্গ ও তোর কৃষ্ণময় হইবে অঙ্গ, ওরে ভাব তরঙ্গ ভাবেরই গোসাই ওরে সাধু, ফুলার চন্দ ফুলার চন্দন নয়ন জলে ওই চরণ ধোয়াই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই আই সকলে ব্রজদামে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই। গোপী যারা সদাই কৃষ্ণের প্রেমের মরা, মরাই মরাই খেলছে প্রেমের লাই ওরে সাধু ভাই, আরে ওই বৃন্দাবনে 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 রে সাধু ভাই, আরে ওই বৃন্দাবনে গোপী যারা, ওই দেখ সদাই কৃষ্ণের প্রেমের মরা, মরাই মরাই খেলছে প্রেমের লাই, ওরে সাধু ভাই। করতে চাইলে গোপী ভজন বৃন্দাবনে করো গমন,
করতে চাইলে গোপী ভজন বৃন্দাবনে করো গমন,
চাইলে গোপী ভজন বৃন্দাবনে করো গমন, কাজলের পারের করি নাই দেওয়ান, কাজলের পারের করি নাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই। গোবিন্দ কৃষ্ণ কানাই রে আমার, প্রাণ গোবিন্দ কৃষ্ণ কানাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই, আই সকলে ব্রজ নামে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই। ধন্যবাদ। আমি হিন্দুর ভূমিকায় সনাতন ধর্মের পক্ষ থেকে একটি গান রেখে আমি আমার প্রতিপক্ষ শিল্পী জনাব আব্দুল লতিফ সরকারের কাছে দুই একটি কথা জানতে চাব আজকে। আমার প্রথমবার প্রশ্ন থাকবে, আপনার কাছে জবাব করবেন, ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফ এবং পবিত্র হাদিস, আবার আল্লাহর বাণী কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির বাণী হইল হাদিস। দলিল গ্রন্থ পড়ে আমি দেখেছি একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য ছয়টি কর্মে দাবি করতে পারে, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছ থেকে ছয়টি কর্মের দাবি করতে পারে। আমার সর্বপ্রথম জানা থাকবে আপনার কাছে সেই দাবিগুলি একজন মুসলমানের আরেকজনের মুসলমানের কাছে কি দাবি এবং সেই কর্মগুলি কি কি কর্ম। আজকে পাইলাম তখন একজন ভাবের গায়ক আসরে আসিয়া, আশা করি হিন্দু মুসলমান পালা শুনবেন আপনারা নীরব হইয়া, হিন্দু মুসলমান চলবে আজকে চলবে পালা গান, আপনারা বসে শুনবেন যত আসে কান, আজকে হবে একটু আড়াআড়ি, তবে কোন আড়াআড়ি, আমরা এমন কোনো কথা বলবো না যাতে কোনো ধর্মের উপর আঘাত আসে, কারণ আল্লাহর পবিত্র বাণী কোরআন শরীফের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাদিসের মধ্যে এসেছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, যার যার ধর্ম তার তার কাছে বড়, কেউ যেন কারো ধর্ম নিয়ে তোমরা অপবাদ না দেও। তাই সরকার সাহেবের সাথে আজকে, অর্থাৎ আমরা দুজনই প্রায় সমবয়সের, একটু আড়াআড়ি হইলো ওই কথাটির আড়াআড়ি, যে দেখি কে কীরকম, অর্থাৎ ইসলাম ধর্মের যে আজকে মুসলমানের পালা নিয়েছেন সে কি আলোচনাগুলি আমাদের মাঝে রাখে। আমি আমার প্রাণ গোবিন্দের আরাধনা করলাম, প্রাণ গোবিন্দকে ডাকলাম, সে কোন আরাধনা করে কাকে ডাকে, ওই আলোচনাগুলি নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ওরে মুখে বল, মুখে বল সদানন্দ নিত্যানন্দ প্রাণ গোবিন্দ, সদানন্দ নিত্যানন্দ গোবিন্দ মোর কৃষ্ণ কানাই, ওরে প্রাণ গোবিন্দ কৃষ্ণ কানাই রে সাধু ভাই, আই সকলে ব্রজ নামে যাই, আই সকলে ব্রজ নামে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই, আই সকলে বৃন্দাবনে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই, আই সকলে বৃন্দাবনে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই, আই সকলে বৃন্দাবনে যাই রে সাধু ভাই, আই সকলে বৃন্দাবনে যাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তারই সাথে আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার পাক রজা সালাম রেখে বিশ্বের যত অলিয়া অলিয়া নবী পয়গম্বর গাউস কুতুব সকলের পাক দরবারে ভক্তি রেখে দেশে এবং দেশের বাহিরে বাউল আশেগান জাকেরান সকলের প্রতি সালাম রেখে মিরপুর বাবা শাহ আলী রহমতুল্লাহের পাক দরবারে ভক্তি রেখে আমি আমার অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। হিন্দু ভাইদের প্রতি আদব নমস্কার রেখে, সকলের প্রতি ভালোবাসা রেখে এই সিডিটি সঙ্গীতার পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে আমার বিপক্ষের শিল্পী বাংলাদেশের স্বনামধন্য গায়ক জনাব কাজল দেওয়ান সাহেব। তিনি আছেন হিন্দুর ভূমিকায়, অর্থাৎ সনাতন ধর্মের ভূমিকায়, আমি আছি মুসলমানের ভূমিকায়। তাই তিনি একটি গান গাইলেন, আয় কে যাবি বৃন্দাবনে নাকি, খুব সুন্দর একটি গান রাখলেন। এবার আমার কাছে প্রশ্ন রাখলেন, মুসলমান মুসলমানের পরস্পর ছয়টি দাবি, এটা কি দাবি? আমি চেষ্টা করব আমার মুসলমানের পক্ষ থেকে, ইসলাম ধর্মের পক্ষ থেকে একটি গান গেয়ে তার কথাগুলো মীমাংসা করার জন্য। ধন্যবাদ।
আমার নবী মুহাম্মদ কলেমা শাহাদাত, আমার ধর্ম ইসলাম, স্রষ্টা আল্লাহ মহান, এই পবিত্র কালাম, ভয় নাহি নাহি ভয় আমি মুসলমান, ভয় নাহি নাহি ভয় আমি মুসলমান,
মুসলমানের কি দাবি? এই যে বাবার সম্পদ ছেলে পায়, স্বামীর সম্পদ স্ত্রী পায়, এটা তো দাবি আছেই। বিশ্বের যত মুসলমান, এক মুসলমান হয়ে আরেক মুসলমানের প্রতি পার্সোনাল ভাবে ছয়টি দাবি আছে। কি ছয়টি দাবি? যেমন এক নম্বরে সালাম, কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আরেক মুসলমানের বলতে হবে ওয়ালাইকুম সালাম, যে সালাম দিল তার দাবি। আরেক মুসলমানের কাছে যাতার বলতে হবে ওয়ালাইকুম সালাম, এটা দাবি। দুই নম্বরে রোগী, কেউ যদি রোগী হয়ে থাকে, আপনার আপনজন কেউ না, খুব একটা মুসলমান মুসলমান এমনি ভাই ভাই, ইসলাম ধর্ম মতে ভাই ভাই, কিন্তু রক্তের কেউ না, তবু ওই রোগীকে দেখাশোনার দায়িত্ব আপনার, ওই রোগী আপনার কাছে দাবি করতে পারবে। তিন নম্বরে সব যাত্রা, কেউ যদি মারা যায় ওই সব যাত্রার মধ্যে, মহাযাত্রার মধ্যে শরীক হইয়া তার জানাজা করা, ওই মুর্দার আপনার কাছে এই দাবিটা অবশ্যই পাওনা। চার নম্বরে দাওয়াত, কেউ যদি কাউকে দাওয়াত দেয় সেই দাওয়াত রক্ষা করা, এক মুসলমান হয়ে আরেক মুসলমানের বাড়িতে যাওয়া, এইটা একটা দাবি। পাঁচ নম্বরে ঠেকা, কেউ যদি ঠেকে যায় বিপদে পড়ে গেছে, এক মুসলমান হইয়া আরেক মুসলমানের সেই ঠেকা উদ্ধার করে, এটা একটা কর্তব্য মুসলমান মুসলমানের প্রতি দাবি, কত সুন্দর কথা। হাঁচি, ছয় নম্বরে হাঁচি, কেউ যদি হাঁচি দেয়, যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেই ব্যক্তি পাশে থাকবে মুসলমান সে বলবে ইয়ার হামাকাল্লাহ, এই হাসির জবাব দিতে হবে, এটা মুসলমান মুসলমানের দাবি। ইসলাম ধর্ম দেখ কত সুন্দর ভাই। ও কাজল ভাই, আপনাকে একটা কথা বলবো, কোটি কথার মধ্যে একটা কথা আপনি খেয়াল করেন তো, যে দুনিয়ার মধ্যে অনেক হিন্দু কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হইছে, আপনি দেখায়েন তো কোন মুসলমান? এই যে আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ও ভাই এই যে মুসলমান আর হিন্দুর একটা ব্যবধান, আপনি একটু খালি দেখেন তো, এই পর্যন্ত কলেমা পড়ে কত মানুষ, কত হিন্দু মুসলমান হয়ে গেছে, কিন্তু এমন কোন মুসলমান আছে কি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে? এই কুলকুলানি সবসময় দেরি। হ্যাঁ, এমন কোন মুসলমান আছে যে এই যে হরে কৃষ্ণ কইয়া যে সে মুসলমান থেকে হিন্দু হইছে? আমি প্রমাণ দেখাইতে পারবো, হাজার হাজার লক্ষ লক্ষ লোক তারা কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে তারা হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে। ভাইরে ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। একটা কথা যদি বলি, হযরত আলী করিমুল্লাহ জু, তিনি একদিন যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতেছে, দহিয়া নামে এক ব্যক্তি যুদ্ধ করতে করতে পরাজিত হয়ে গেছে, হযরত আলীর হাতে তরবারি, ইসলাম ধর্মের কি নিয়ম, আলী বলে হে কাফের এখনো সময় আছে, তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। দহিয়া কয় ও যুদ্ধ করে হেরে গেছি, বিপদে ফলে তুমি আমারে কলেমা পড়াবে, থুক হয়ে অনেকগুলি থুতু দহিয়া হযরত আলীর গায়ের মধ্যে ফিকে মারলেন, হযরত আলী এখন আর তারে মারে না, চলে যায়। দহিয়া কয় আলী তুমি আমাকে মারো না, কলেমা পড়তে বলো না, বিষয় থাকি ছোট। হযরত আলী বলে ভাই আমি তোমাকে ঠিকই মেরে ফেলতাম, যখন যুদ্ধ করে পরাজিত হয়ে গেছো তুমি কলেমা পাঠ করলে না, আমি যখন তোমাকে কলেমার দাওয়াত দিলাম তুমি থুতু মারলা বিনিময়ে আমার গায়ে, এখন যদি আমি তোমাকে মারতে যাই তাহলে রোজ হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে হে আলী দহিয়াকে তুমি ধর্মের জন্য মারো নাই, তোমার গায়ে থুতু দিছে এই অহংকারে তুমি তাকে মেরে ফেলেছো, আমি সেদিন খুনের আসামি হয়ে যাব, তাই ভাই এখন আর তোমাকে মারা যাবে না। দহিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে ভাই এর নাম ইসলাম, এত শান্তি আমি আগে জানতাম না, আমি যদি আগে জানতাম আমি তোমার আগেই গোলাম হয়ে যেতাম, আমাকে শিক্ষা দাও, যে ধর্মের মধ্যে এত সুন্দর বিচার, যে ধর্মের মধ্যে এত সুন্দর রাস্তা, যে ধর্মের মানুষগুলো এত সুন্দর বিচার করে চলে, এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর কি হতে পারে? ওই দহিয়া হাতে হাত দিয়া কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হয়ে যায়। যাই হোক, তিনি যাহা প্রশ্ন করেছিলেন আমি জবাব করেছি, এবার আমার একটা জিজ্ঞাসা, আপনি বলবেন ভাই এই হিন্দু ধর্মের প্রথম উৎপত্তি কোন জায়গা থেকে, এটার প্রকাশ কিভাবে, এটার বিকাশ কিভাবে, এটার মূল গোড়াগোড় কোন জায়গায়, ছোট করে একটি জিজ্ঞাসা। রহমতের মধুর বাণী পবিত্র ভয় নাহি নাহি ভয় আমি মুসলমান, ভয় নাহি নাহি ভয় আমি মুসলমান।
আমি মুসলমান
অঙ্গনারী সম্মানী শানী নারী শস্য জয়া অপর্ণ ভয়া বহুশরী বহু মায়া উগ্রচন্দ্র ব্যাসী আমি এবার মায়ের একটি মন্ত্র দিয়ে শুরু করলাম। আমার প্রতিপক্ষ বন্ধু মুসলমানের ভূমিকায় থেকে তিনি আমার কাছে প্রশ্ন করলেন চমৎকার, আমার এই সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম কিভাবে প্রকাশ পেল, কার মাধ্যমে? স্বয়ং নারায়ণ বটপাত্রে ভাসমান ছিলেন, এই নারায়ণ বটপাত্রে ভাসমান হঠাৎ করে সেথায় চলে গেল সত্যযুগে। লক্ষ্মী, যাকে আমরা মোহমায়া বলে থাকি, এই লক্ষ্মী গিয়ে নারায়ণকে বলতে ছিল, হে প্রভু, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, যেহেতু তুমি আমার আগে এসেছো। আর নারায়ণ লক্ষ্মীকে দেখে বলল, না, তুমি আমার মা, আমি তোমার সন্তান, আমরা কখনো কামালিঙ্গনে যাইতে পারি না, তুমি আমাকে আশীর্বাদ করো, যেহেতু তুমি আমার আগে এসেছো। তাই সর্বপ্রথম নারায়ণ এবং লক্ষ্মী দুইজনে আসলেন, দুইজনে এসে সেই নারায়ণ থেকে অর্থাৎ সূচনা সৃষ্টি সূচনা হইল, ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে হইল এক জীব। এই ব্রহ্মা বিষ্ণু শিব তাদেরকে দিয়ে আমার সনাতন ধর্মের সূচনা শুরু হইল। তার প্রশ্ন ছিল, আমি তার জবাব দিলাম ছোট করে। তিনি আমার কাছে কিছু কথা রেখেছেন যে, কাজল দেওয়ান ভাই, অনেক হিন্দু তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই কথা বলে কি কোনো মুসলমান হিন্দু হয়েছে? আমি আগে পরের কথা বলতে পারি না, দুই একটা শুনেছি, তবে আজকে এই মাত্র দেখলাম লতিফ সরকার সাহেব নিজের মুখে বলল, আপনারা তার সাক্ষী। আমার এই মূল মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আপনারা দেখতেছেন কিন্তু সবাই, এবং হরে রাম 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 হরে হরে, এই কথা তিনি স্বয়ং নিজের মুখে বলেছেন। আমি মনে করলাম তিনি মুসলমান থেকে আমার দলে আইসা পড়ছে। আমার একটি গান আসলো, সেই গানের পরে আরো দুই একটি কথা আমি বলার চেষ্টা করব। পরে বড় ওইখানে পার হতে হবে মন, বৈতরণী নদীর খেয়াঘা, বৈতরণী নদীর খেয়াঘা, বৈতরণী নদীর খেয়াঘা, ঘরের দাবি যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের দাবি, মায়ায় ভরা তোর পৃথিবী, মায়ায় ভরা তোর পৃথিবী, সর্ষে ভরা ওই সোনার মা, বৈতরণী নদীর খেয়াঘাত, ওরে বল, বৈতরণী নদীর খেয়াঘাত, বৈতরণী নদীর খেয়াঘাত, ওই ঘাটে নাই জাতের বিচার, জাতের মুসিয়ার মেথর সামার, ওই ঘাটে নাই দাঁতের বিচার, ওই ঘাটে নাই দাঁতের বিচার, দুলি মুসিয়ার মেথর সামার। ও ভাই, সাধক বাউল বাউলের বাউল সেই লালন সাইজি গুরু লালন সাইজি বলেছে
যাদ গেল যাদ গেল বলে একি আজব কারখানা যাদ গেল যাদ গেল বলে
ওরে আসবার কালে কি জপ ছিলে এসে ভাবে কি জপ নিলে আবার কি জাত হবা তুমি যাবার কালে সেই কথা ভেবে বল না
যাদ গেল যাদ গেল বলে
সরকার ভাই যখন পৃথিবীতে মানুষ আসে কেউ কি বলতে পারবে ওই ছোট্ট শিশুটি ও কি হিন্দু ও কি বৌদ্ধ ও কি খ্রিস্টান ও কি মুসলমান না রে মন যখন তুমি এসেছিলে তখন তোমার কোনো পরিচয় ছিল না তোমার পরিচয় ছিল একটাই সেই কথা হলো তুমি মানুষ তাই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বাহাদুর এই মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেই সুরাসুর ভাই আসার সময় তুমি কি যাচ্ছিলে যাওয়ার সময় তুমি কি যাত হবে তাই আমার প্রাণ গোবিন্দ ওই জগাই বাধাই দুই ভাই আবার হরিকে যখন ঢিল ছুঁড়ে মারে কাদা ছুঁড়ে মারে কি বলে গোবিন্দ
মেরে শিশু কলসির কাদা ওরে ভাই ভাই রে ভাই
ওরে ভাই
তাই বলে কি প্রেম দিব না মেরে শিশু কলসির কাদা
ওরে ভাই
তাই বলে কি প্রেম দিব না
মেরে শিশু কলসির কাদা তাই বলে কি প্রেম দিব না প্রতি ভাই আমি একটি কথা আপনাকে বলবো পুরস্কারটাকে নিয়ে নিই আমার এক দাদা ভাই আমার এই হিন্দুর ভূমিকায় সনাতন ধর্মের গান শুনে আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন তার চরণে আপনাদের সকলের প্রতি আমার প্রিয় ভক্তি সবার প্রতি জানাই সালাম জানাই আদাব ও নমস্কার ধন্যবাদ সবাই
ভাই ভাই আমি বলবো এই কথাটি আমরা সবাই মানুষ মানব ধর্ম সবচাইতে বড় ধর্ম
ওই আশায় এবং যাওয়াতে কোনো ধর্ম নাই
কেবল এই মায়াময় মঞ্চে দুদিনের জন্য এক একজন এক এক রূপ নিয়েছি
আসো ভাই আমার দলে দেখো কত সুন্দর আমার গোবিন্দ কি বলেছে
ওরে মন ওই ঘাটে নাই দাতার বিচার তুলি মুসিয়ার মেথর সামার কাঙ্গাল দুঃখী হইতে
ভজন ছাড়াম
হবে না তোর পারে গোবিন্দ নাম ভজন ছাড়াম
আরে আমার
গোবিন্দ নাম ভজন ছাড়াম
হবে না রে তোর পারের ভাড়া অমূল্য
সাধন ভজন বালাই বৈতরণী নদীর খেয়া ঘাট
বড় সুন্দর একটি গান ডাকলেন ভয় নাহি নাহি ভয় আমি মুসলমান ও ভাই সকা সাহেব একটু দয়া করে বলবেন কি পবিত্র কোরআন শরীফ এবং হাদিসের মধ্যে কোথাও কি লেখা আছে যে মুসলমান হইলে তার জন্য ভয় নাই এরকম কোনো কথা আছে যে আমি মুসলমান আমার জন্য কোনো ভয় নাই যদি থাকে তো আপনি একটু বলবেন যে মুসলমান হইলে ভয় নাই কেমন একটা গান গাইলেন আপনার গান ভালো
কিন্তু আমি আপনার কাছে জানতে যাব মুসলমান হইলে ভয় নাই এরকম কোনো কথা লেখা আছে নাকি কোথায়? আমার
ঘাটের মাঝি
প্রাণ গোবিন্দ গোবিন্দ
তার সাথে নাই তার সম্বন্ধ ওই ঘাটের মাঝি
তার সাথে নাই তার সম্বন্ধ
তার ঘাটায় তার খেয়া বন্ধ তার ঘাটায় তার খেয়া
তার ঘাটে তার খেয়া বন্ধ হোক না রাজা রইলা
বৈতরণী নদীর খেয়া ঘাট
বলবা এবার সরকার সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে ভাই আপনি জবাব করেন আপনাদের যে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের জাতির পিতা কি এবং মুসলমান হইতে হইলে অবশ্যই তার সুন্নতে খাতনা এটা করতে হবে সর্বপ্রথম কোন ব্যক্তির সুন্নতে খাতনা কাজ করা হয়েছিল এবং কত বছর বয়সে ইহার আগে এই প্রথা ছিল নাকি ছিল না একজন লোক আমি মনে করেন একজন হিন্দুর অভিনয় নিয়েছি আজকে সনাতন ধর্মের ভূমিকায় আমি গান গাচ্ছি এখন আমি মাথায় টুপি দিয়ে আমি একজন হিন্দু লোক আপনারা মনে করেন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখেছি আমার বেশভূষা দেখে মনে হয় যেন আমি সুন্নতি লেবাস পরেছি পাঞ্জাবি পরেছি পায়জামা পরেছি দেখলে মনে হবে আমি একজন মুসলমান ও ভাই একটা হিন্দু লোক কে এই ভাব ধরতে পারে তাহলে বোঝা যাবে কিভাবে যে এই লোকটা মুসলমান আসলে এর দাড়ি টাড়ি সবই আছে মনে করে টুপি আছে মাথায় সুন্নতির লেবাস আছে এখন লোকটা তো মূলত পক্ষে আসলে হিন্দু এইটা বোঝা যাবে কিভাবে যে এই লোকটা আসলে মুসলমান এইটার ব্যবহার আসারটা কি দেখ ওরে ওই ঘাটে নাই দাঁতের বিস্তার তুলি মুসিয়ার মেথর তামার ওই ঘাটে নাই দাঁতের বিচার ধুলি মুসি আর মেথর সামার এই পৃথিবী ছেড়ে আমি যেদিন ওই ভব পারের ঘাটে যাব যখন আমার প্রাণ গোবিন্দকে গোবিন্দ গোবিন্দ বলে ডাকব সেদিন কোন জাতের বিচার জাতের বড়াই ধনী মানি রাজা বাদশাহ ফকির ভিখারি যেই হোক না কেন ওই পারের ঘাটে গিয়ে তুমি বলতে পারবে না ভাই যে আমি অমুক আমি তমুক আমি হিন্দু আমি বৌদ্ধ আমি খ্রিস্টান আমি মুসলমান নারে বোন সেথা গেলে তোমার পরিচয় তুমি একজন মানুষ আমি একজন মানুষ ওই ঘাটে নাই দাঁতের বিস্তার আরে বোন ওই ঘাটে নাই দাঁতের বিস্তার তুলি মুসিয়ার মেথর তামার কাঙ্গাল দুঃখী হইতে পারবে
সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার যাহা জিজ্ঞাসা ছিল ঠাকুর সাহেব সুন্দরভাবে বুঝালেন কিন্তু বুঝাইতে গিয়া বুঝের মধ্যে একটু প্যাঁচ গুছ লাগাই ফেলাইছে কেমন একটা মাস্টার তিনি স্কুলের মধ্যে একটা ছাত্রকে যদি শিক্ষা দেয় মনে করেন ছেলেটা মুসলমান তোমার আদি পিতা আদম আদি মাতা হাওয়া বিবি নাকি ওই মাস্টার তো হিন্দু ধর্মের শিক্ষকও হইতে পারে যদি তার এলিম থাকে জ্ঞান থাকে তাই মনে করেন জানতে চাইলো পরীক্ষার মধ্যে আসতে পারে হিন্দু ধর্ম মতে আদি পিতা মনু
আদি মাতা হলো শতরূপা।
এই যে একজন মুসলমান আদি পাতা পিতা মনু আদি মাতা শতরূপা বললি কি সে হিন্দু হয়ে গেল? মানে মাস্টার শিক্ষা দিতেছে। তা আমি যখন গান গাই আমি কি বলি আপনি শুনবেন, আপনি কি বলেন খেয়াল করে আমার শুনতে হবে। আমি বলেছিলাম কলেমে তৈয়বা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। কোন হিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এগুলি বলে কি কখনো কোনো মুসলমান হিন্দু হয়েছে? এ কথাগুলি বলতে গিয়েই তিনি বললেন, আমি জানি না কে মুসলমান থেকে হিন্দু হয়েছে, তবে লতিফ সরকারই মাত্র পড়লো কথাটা। না রে ভাই, মুখে বলা অন্তরে বিশ্বাস করতে হবে। আমি শুধু খালি তোমাকে বুঝাইবার জন্য এই কথাটা বলেছি। যাই হোক, এবার জিজ্ঞেস করে আমার কাছে একজন হিন্দুই মনে করেন মাথার মধ্যে টুপিও থাকতে পারে, অনেক সময় থাকে না, কোনো কোনো কাজে ব্যবহারও করতে পারে, গায়ের মধ্যে পাঞ্জাবি। আবার অনেক মুসলমানেরও ওই নানান ধরনের বেশভূষা থাকে, এই বেশভূষার মাধ্যমে কে হিন্দু কে মুসলমান এটা চিনব কিভাবে? ভাই রে, ওই যে বলেছিলাম মুসলমান মুসলমানের পরস্পর ছয়টি দাবি, এক নম্বর দাবিটা ছিল সালামের। যদি এক মুসলমান আরেক ব্যক্তিকে সালাম দেয়, সে যদি মুসলমান হয় তাহলে প্রথমেই বলে ফেলবে সালামের জবাবে ওয়ালাইকুম সালাম, আর হিন্দু হইলে আদাব অথবা নমস্কার বলবে। এটা কইলেই বোঝা যাইব কোনটা হিন্দু আর কোনটা মুসলমান, নাকি? তবে একটা গান আরো কিছু কথা আছে, চেষ্টা করবো একটা গানের পরে বলার জন্য। তবে ঠাকুর সাহেব আমার এই গানটা একটু ভালো করে আপনি শুনেন।
ভাবি মাটির মূর্তির পূজা করো কি করো, মাটির মূর্তির পূজা করো কি করো, ওরে খাইতে কইলে খাই না যে কারণ, মাটির মূর্তির পূজা করো কি কারণ, মাটির মূর্তির পূজা করো কি কারণ,
খাজা বাবার পীর ওসমান হারুনি। এই ওসমান হারুনি যখন মুসলমান ছিলেন না, মুশরিক ছিলেন ছোট, তিনি রাস্তা দিয়ে হাঁটে, তার ঝর্ণার মধ্যে ছিল একটা মূর্তি, মূর্তি নিয়ে পূজা করত। তো জঙ্গলের মধ্যে ক্ষুধা লাগছে, চিরা ভিজায়া খাবে একটু পানির জন্য পুকুর পাড়ে গিয়েছে, আয়সা দেখে মূর্তিটা ভিজা, কিরে রাইখে গেলাম মূর্তি, এখানে কোনো মানুষ নাই, ভিজা কে, আকাশে তো বৃষ্টি নেই, মূর্তি ভিজাকে, ছায়া দেখে একটা কুকুর যাইতেছে, কুকুরের প্রসাবের রাস্তা দিয়ে টপ 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 পানি পড়ে। ওসমান হারুনি কয় সর্বনাশ, এই মূর্তির উপর তো কুত্তে মুত্তা দিয়ে গেছে। তো ওসমান হারুনি কয় মূর্তি রে, তুই আমার প্রভু, তোর পূজা করি তুই আমার রক্ষা করবি, অথচ কুকুরটা তোর গায়ের মধ্যে প্রসাব করে গেল, তুই কুকুরটা রেখে দিতে পারলি না, তুই নিজেরে নিজে রক্ষা করতে পারস না, আমারে রক্ষা করবি কি করে? সাথে সাথে ওসমান হারুনি ওই মাটির মূর্তি ভেঙ্গে চুরমার করে হাজি শরীফ জিন্দানির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে একজন মস্ত বড় আউলিয়া হয়ে গেছে। তাই ভাই, মাটির মূর্তির পূজা কেন করো, যিনি স্রষ্টা তার পূজা করো। তুলসী গাছে কুত্তায় মুতে ওই গাছের করো পূজা, গেলে দেখি একটা তুলসী গাছ আর কুকুর, এটার লগে এমন একটা মিল, প্রসাব দেড় মাইল দূরে যদি করে লাগিয়া যায় আর কি, ওইটা করে না, ওইটা বিচরা খালি তুলসী গাছ কোন জায়গায়, একেবারে তুলসী গাছের এখানে একটা ঠেঙ্গু উপরে দিয়া একেবারে কাম সাইড আলা তুলসী গাছে কুটে মুতে ওই গাছের করা পূজা মুসলমানের ইসলাম ধর্মের গান শুনিয়া মহাব্বতে আল্লাহ নবীর মহাব্বতে 100 টাকা দান করেছে, এই টাকা অবশ্যই হাসর মাঠে আপনি পাইবেন। মরার পরে চিতা সালে পুরে পুরে করলি শূন্যতে খাতনা এটা কখন হয়েছিল? মুমিন অর্থ ইমানদার, মুসলিম অর্থ কলেমা পাঠকারী, আর মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম নবীর দুই স্ত্রী বলি মন সবারে ছোট বড় স্ত্রী সারা, ছোট স্ত্রী হাজারা কইল তিব সরকারে। এই যখন বড় স্ত্রী সারাকে বিয়ে করেছিল, তার সাথে প্রতিজ্ঞা করেছিল আমি দ্বিতীয় নারী যদি গ্রহণ করি একটাই অঙ্গহানি করতে হবে ভাই, তাই তো 80 বছর বয়সে হাজেরাকে বিয়ে করে ভাই। তাই তো বড় স্ত্রীর কথা মতে একটাই অঙ্গহানি করতে গিয়া নফসের মাথা তিনি দিল রে ফেলিয়া, ওইটাই শূন্য দেখাত না তোমারে দেখুইয়া, আমি তোমারে দেখুইয়া। আর নিজের ছেলে ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি দিতে যায়, অনেক কথা এইখানে সংক্ষিপ্ত ভাবে বলবে লতিফ সরকার বলতেছি সবাই। নিজের ছেলেকে যখন কুরবানি দিতে যায় ওই ইসমাইল নবীর বদলে একটা দুম্বা কুরবানি হইয়া যায়। আল্লাহ বলে মন পরীক্ষা করি, মন কুরবানি করি, বলি ইব্রাহিম তোমারে নিজের ছেলে আমি আল্লাহর দরবারে কুরবানি করছো কইল তিব সরকারে, তাই তো তুমি নিজের ছেলেকে বিসর্জন দিতে চেয়েছো বাবা হইয়া তোমারে দেখইয়া, এই জন্য জাতির পিতা এই জগতে তুমি গেলা হইয়া, ওরে তুমি গেলা। তাই তো ইব্রাহিম নবী জাতির পিতা হও, আছে তাই ইব্রাহিম নবীকে আল্লাহ জাতির পিতা বলে আখ্যায়িত করলেন, যে নিজের সন্তানকে কুরবানি দিতে চায় আল্লাহর দরবারে, তাই আল্লাহ সন্তুষ্ট হইয়া তাকে জাতির পিতা বলে আখ্যায়িত করে। 80 বছর বয়সে তার শূন্যতে খাতনা হয়, আর বিশেষ করে এই 80 বছর বয়সে শূন্যত খাতনা হলো, আর অনেক সময় আমরা অনেক জায়গায় বুঝি যে শূন্যতে খাতনা হইলে মুসলমান, তা না হইলে যে হবে না এমন কোনো কথা না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যার মন প্রাণ দিয়া আল্লাহর প্রতি ভালোবাসা এনে দিল ধর্মের পথে তাকিয়া। সেই প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান। তাই আমার জিজ্ঞাসা থাকবে দেওয়ান সাহেবের কাছে, সিডির ব্যাপার অল্প সময় পাইলাম না ভাই রে, আমি বৃন্দাবন গিয়েছিলাম, একটা মানুষ দেখার জন্য অনেক জায়গায় যাইতে পারে নাকি, তারা কি ধর্ম পালন করে কি করে একটু দেখার দরকার আছে। মক্কা শরীফের মধ্যে গিয়া কোন মুসলমান বলবে না এই মক্কা নকল মক্কা, এই মক্কায় তোমরা আইসিও না। কিন্তু মথুরায় যাওয়ার পরে দেখলাম এক লোক এক হয়ে, ভাইয়া ইধার আও যে, এই মথুরা আচ্ছা নেই, ডুপ্লিকেট হয় অরিজিনাল মথুরা হি আছে হিয়া বাড়ি, মানে পয়সার জন্য আসল মথুরা থেকে আমরা যখন বাইর হইলাম তখন আমাদের আরেক জায়গায় নিয়ে যায় একটু পয়সার জন্য। আমি মথুরায় গিয়ে দেখেছি যেখানে মন্দির সেখানে মসজিদ পাশাপাশি, কিন্তু মক্কা শরীফের কাছে কোনো মন্দির নাই গির্জা নাই, সেখানে খাঁটি মুসলমান। আর একটা কথা বলেছে যে ভয় নাহি আমি ভয়, যে মুসলমান হয় তাইলে কি ভয় থাকবে না, বাইরে যদি খাঁটি মুসলমান হতে পারে, আমার গানের মধ্যে ছিল আমার আল্লাহ মহান, আমার ধর্ম ইসলাম, আমার পবিত্র কালাম কোরআনের বাণী, আমার রাসূল হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে ধর্মে এসে আল্লাহ আল্লাহর নবীকে স্বীকার করে যে পবিত্রভাবে খাঁটিভাবে মুসলমান হতে পারে, আমার আল্লাহ বলেছে ওই মুসলমান আমার পরিবার, আসরের মাঠে আমি তাদের জন্য রেখেছি সুসজ্জিত জান্নাত। তাই আমার জিজ্ঞাসা ভাই, প্রতিমা এই যে মাটির মূর্তির পূজা করো কি কারণ, আমি গানতে গিয়েছি দেখা যায় প্রতিমা, এই প্রতিমা অনেক সময় এই যে দুর্গাপূজার মধ্যে পূজা করে, পূজা করে তারপরে প্রতিমা বিসর্জন দিয়ে দেয়, যদি পূজাই করলে ভালোবাসা তার বিসর্জন দাও কেন, এইটুক আমার জিজ্ঞাসা, আশা করি তিনি সুন্দরভাবে বুঝাবেন।
ধন্যবাদ সরকার সাহেব, আমার যা প্রশ্ন ছিল কথা ছিল তার সুন্দর মীমাংসা করলেন, তবে একটু বেশি বেশি কথা বললেন। তার কথা হলো যে উনি হইল মাস্টার, আমার মানে সে ছাত্র, মানে এরকম একটা ভাব বুঝাইতে চাইতেছে আর কি, যে আমি মাস্টার কাজল দন ছাত্র, মানে একজনকে বুঝাইতে গিয়া যা করতে হয় ওইরকম বুঝায়। ভাই আমি আপনাকে বুঝাইতে পারবো না, আমি প্রথম আসরে বলেছিলাম যে আজকের পালা হইল হিন্দু এবং মুসলমান, কেউ কারো ধর্মের উপর আঘাত আসুক এমন কথাটি বলিব না, আমি বলি নাই এই কথা আর বলবো না। যেমন আপনি বলেছেন তুলসী গাছের মধ্যে কুকুর এসে প্রসাব করে, ভাই আম গাছে প্রসাব করে না, জাম গাছে করে না, আপনারা আম খান না জাম খান না, কাঁঠাল গাছে প্রসাব করে না, মসজিদের কোনায় মসজিদ ঘরের কোনার মধ্যে প্রস্রাব করে না, এর জন্য কি অপবিত্র হয়ে গেছে? ওটা একটা বিরাট বড় কাহিনী যে কুকুর প্রস্রাব করে, কুকুর প্রস্রাব করে তুলসীর উপর ছিল একটা অভিশাপ, এই অভিশাপের জন্য তুলসী গাছের উপরে কুকুর এসে প্রস্রাব করে, কথা সেখানে না। আমি বলবো আপনাকে এই কথাটি, লতিফ ভাই আপনি একজন বাংলাদেশের বর্তমানে সুনামধন্য গায়ক, ধর্মের উপর আঘাত আসুক যার যার ধর্ম তার তার কাছে বড়, কে বলেছেন? দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি নবী বলেছে যে তুমি যখন ভাত খাইবে, ভাত খাওয়ার আগে আরো দশটা দুয়ার ঘুরে এসে দেখো অন্য ঘরে কেউ না খেয়ে আছে কিনা, সে যদি বিধর্মীয় হয় তার মুখে খাবার দিয়ে, যদি সে অনাহার থাকে তার মুখে খাবার দিয়ে তারপর তুমি খাইও। ভাই এটা ছিল ইসলামের নীতি, নবীর যে মূল ইসলাম সেই ইসলামের নীতি। কিন্তু এখন ওই যে আমি কথা বলতে গেলে ধর্মের উপর আঘাত আসে, এর জন্য আমি ধর্মের বিরুদ্ধে কথা বলবো না। না আমি আপনাকে অনুরোধ করি, আপনিও যতটুকু না বললেই চলে না অতটুকু বললেন, অর্থাৎ আমরা একজন আরেকজনের মন্দ অনেকক্ষণ বলতে পারবো কিন্তু ভালো জিনিসটা পিছনে পড়ে যাবে, মন্দ কথা আমি প্রথম বলেছি এবং শেষ পর্যন্ত বলবো যে মন্দ কথা আমার মুখে যেন না আসে। মাটির মূর্তির পূজা করো কেন, মাটির মূর্তির পূজা করি কেন? তাহলে ইসলাম ধর্মের কথাই বলা হোক, আল্লাহ পাক সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কি দ্বারা? এই মাটি দ্বারা। তখনও ছিল একটা মাটির মূর্তি, আর এই মানুষ যখন মিশে যায় মরে যায় মাটিতে, মিশার পর হস্তপদ চক্ষু কর্ণ ত্বক বা নাসিকা জিহ্বালিঙ্গ গুচ্ছ এই মাটি দ্বারা দেহ তৈয়ার, আবার এই মাটির মধ্যেই একদিন এই দেহ মিশে যাবে। তাহলে মানুষ তো আর কিসে, ইসলাম ধর্মে আছে মানুষ তো আর মাটি দ্বারা, তাহলে মাটি ওই মাটির পূজা করব না ভাই, পূজা করব কার? এই মানুষটা তো মাটির তৈয়ার, আপনি আমি যত মানুষ সবাইকে প্রভু আমার দয়াল আমার শিব শঙ্কর আমার সেই প্রাণনাথ মাটি দ্বারাই মানুষকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন। কবি দ্বিজদাস ঠাকুর বলেছে, পঞ্চাত্তর কালে পঞ্চপঞ্চ মিলে পাঁচ হতে পাঁচ গেলে পাঁচ থাকে না থাকে না, আমি কি তুমি কি আগে কি পরে কি আছে কি তাই যাবে কি বলো না বলো না। লতিফ ভাই আমি তো মাটির মূর্তি একটা দেখি, অর্থাৎ একটা কিছু আমার সামনে আছে, কিন্তু আপনি যে আরাধনা করেন আপনি তো কিছুই দেখেন না। দেখেছেন কখনো আল্লাহকে? দেখেছেন কেউ আজ পর্যন্ত? কেউ বলতে পারবে না যে আল্লাহকে আমি দেখেছি, এই কথা কোথাও লেখা নাই। আমার ধর্মে তো একটা কিছু আছে, এর জন্য আমি বারবার বলি ভাই যে আমাকে আমি একটা হাজির নাজির একটা কিছু রেখে তারপর তার আরাধনা করতেছি, আপনার মধ্যে তো ওইটুকু ওইদিকে আমি যাব না। অনেকগুলি কথা তিনি বলেছেন, বলে মানুষ আরেক মানুষকে পুড়ে পুড়ে ছাই করে দেয় ভালোবাসার মানুষ। ও লতিফ ভাই, মানুষ মানুষকে পুড়ে ছাই করে দেয়। এখন আমি যদি বলি যখন মুসলমান মারা যায়, মুসলমান মারা গেলে মুসলমানকে কি করে? মাটির মধ্যে নিয়ে কবর দেয়। ও ভাই, লাশ কি কুকুরে খায় না? আপনারা দেখেন খেয়াল করে, কিছুদিন আগে লঞ্চ ডুবি, সেই লঞ্চ ডুবে মানুষ মারা গেছে, ওই মরা মানুষকে কুকুরে খাইতেছে, এটাই কি ধর্ম? এটাই কি মানবতা? মানুষের লাশ শিয়ালে খায়, ওই শৃগালে খাচ্ছে, কুকুরে খাচ্ছে, বিড়ালে খাচ্ছে, এখানে কি মানবতা? না, আমি শেষ করে দিলাম, অর্থাৎ এই মাটির দেহ মাটির সাথে মিশে গেল, আর এখানে কোনো জ্বালাপোড়া নাই। তাই আমার ধর্মে সনাতন ধর্ম কত সুন্দর। হে দেহ, এই দেহ মাটির দেহ নিয়ে আসছিলাম, আবার যখন আমি এই দেহ থেকে নিঃশ্বাস ত্যাগ হবে আমার, এই দেহ যখন মাটিতে চলে যাবে তখন সবকিছু যার যার সাথে তার তার মিশে যাবে। আবাতস খাকবাত নূর মুসলমান ধর্মে ইসলাম ধর্মে বলে, আমার সনাতন ধর্মে বলেছে, আগুন পানি বাতাস মাটি এই 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 জিনিস দিয়ে আমার এই দেহটা তৈয়ার, তাই মরে যাব যখন তখন এই দেহটা আবার সেখানে মিশে যাবে। খিতি অপ্তেজ মরুদ্বোম, খিতি অপ্তেজ মরুদ্বোম, এই পঞ্চচিজে দেহ তৈয়ার, আমি যখন মরে যাব আমার এই দেহ ওই খিতি অপ্তেজ মরুদ্বোমের সাথে মিশে যাবে। তাই দাদা ভাই আমাকে প্রশ্ন করেছে, কাজল দেওয়ান আপনারা এত সুন্দর করে প্রতিমা বানান, আবার প্রতিমা বানিয়ে সেই প্রতিমা বিসর্জন দেন কেন? ভাই আমরা এই ব্রহ্মাণ্ডের বুকে, এই ধরার বুকে যত মানুষ আছি সবাই একটা করে প্রতিমা, সমস্ত প্রতিমাকে একদিন বিসর্জন দেওয়া হবে। যেমনি আপনি আছেন, আপনার বাবা নাই, আপনার বাবাকে আপনি বিসর্জন দিয়েছেন, আমি আছি, আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান সেও নাই, তাকেও বিসর্জন দিয়েছি, আপনিও একদিন বিসর্জন হয়ে যাবেন, আমিও একদিন বিসর্জন হয়ে যাব। তাই প্রত্যেকটি মানুষ দুনিয়ার মধ্যে আসে, রূপ হইল তার প্রতিমা, আর ওই প্রতিমা বিসর্জন এক সময় দিতেই হয়। তাই আমার সেখান থেকে একটি গান, আরো দুই একটি কথা যদি আসে আমি বলার চেষ্টা করি। আরে ওই কৈলাসে ভোলা কাঁদে একেলা, কৈলাসে 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 ভোলা, আর কৈলাসে ভোলা কাঁদে একেলা, ছিড়ে গেছে মালায় আমার গলারি বাঁধন, হয়ে গেছে প্রতিমা বিসর্জন, ওরে আমার ছেড়ে গেছে নবমী, আসিয়াছে দশমী প্রতিমা বিসর্জন, ওরে আমার ছেড়ে গেছে নবমী,
আসিয়াছে দশমী হল প্রতিমা বিসর্জন, ওরে আমার ছেড়ে গেছে নবমী, আসিয়াছে দশমী হল প্রতিমা বিসর্জন।
ছিড়ে গেছে মালায় আমার গলারি বাঁধন, ওরে ছিড়ে গেছে মালায় আমার গলারি বাঁধন, হলো প্রতিমা বিসর্জন, ওরে আমার ছেড়ে গেছে নবমী,
আসিয়াছে
চালি চাঙে তুলি রং তুলিতে তারে করিয়া বরণ ওরে মন বানাইয়া চাল
চাঙে তুলি রং তুলিতে তারে করিয়া বরণ
কেমন বলে আমি মুসলমান মরে গেলে আমাকে আতর গোলাপ ছেটানো হয় ভাই সনাতন ধর্মে যদি মারা যায় মুসলমান মরে গেলে কি আতর গোলাপ দেয় চোখে সুরমা দেয় গোসল করায় আমার সনাতন ধর্মে এগুলো আছে তবে একটু ভিন্ন রকম আমার যে আরাধনা আমার যে ধর্মের কর্ম একটু ভিন্ন আমাকেও স্নান করানো হয় চিতায় জ্বালানো হয় আমাকে নিয়ে যায় শ্মশানে সেখানে পোড়ানো হয় আমাকে সাজানো হয় আর এমনি করে দেখেন মানুষ ওই যে প্রতিমা দুর্গাপূজা আপনারা দেখেছেন প্রতিমাকে সাজায় যেমনি করে মানুষকে সাজায় শোক চোখে ছুরমা দেয় কাজল দেয় কত কিছু দেয় টিপ দেয় ওই প্রতিমা সাজিয়ে প্রতিমাকে বিসর্জন দিয়ে দেয় ভাই রে একই কথা মানুষ মরে গেলে ওই মরার সময় যেভাবে সাজিয়ে দেয় ঠিক প্রতিমাকে ওইভাবে সাজানো হয় যে তোমাকে এনেছিলাম তোমার কাছে ছিলাম ভালোবাসা ছিল এখন তুমি বিদায় নিয়ে যাচ্ছ বিদায়ের বেলা তোমাকে আমি সাজিয়ে গুছিয়ে বিদায় করে দিলাম লতিফ সরকার ভাই বলে ক্যাসেটের বিষয়ে অত কথা তো বলা যাবে না বলে কাজল দেওয়ার আমি মথুরায় গিয়েছিলাম বৃন্দাবনে গিয়েছিলাম আমিও গিয়েছিলাম সেই মথুরায় বৃন্দাবনে গিয়েছি ধর্মের গিলানি করব না আমি আজমির শরীফও গিয়েছিলাম ভাই লতিফ সরকার আপনি আজমির শরীফ গিয়েছেন খাজা বাবার দরবারে আমি তিনবার গিয়েছি ওখানে এক খাদেমের ঘরে গেলে কয় আরেক খাদেম ভালো না কি যারা গিয়েছেন আজমির শরীফ এক খাদেমের কাছে গেলে আরেক খাদেম কয় এই খাদেম ভালো না ও ডাক দিয়ে নিয়ে যাবে ওই তারা ঘর পাহাড়ের উপর উঠবেন আও মেরে সাথ তারা ঘর পাহাড় চলেঙ্গা ওইখানে যাওয়ার পরে দেখবেন অমুকে কয় আমার দেন 20 টাকা অমুকে কয় আমার দেন 40 টাকা এনে একটা মাজার আছে এই জায়গার মধ্যে 100 টাকা না দিলে আপনার বড় গুণ হইব তাড়াতাড়ি 100 টাকা দেন আর 200 টাকার ফুলের মালা দেন না রে ভাই এটাই মানবতা না মন্দ বললে অনেক বলা যাবে যে ব্যক্তি বলেছে ইহা আচ্ছা মথুরা নেহি হয় ওই ব্যক্তি আচ্ছা নেহি হয় যেই খাদেম বলেছে যে এই খাদেম নেহি হয় ওই খাদম ভালো নেহি হয় ওর স্বভাব ভালো না মানুষ খারাপ হইতে পারে ধর্ম কখনো খারাপ হইতে পারে না আরে মন বানাইয়া চালি টাঙে তুলি রং তুলিতে তারে করিয়া বরণ এবার শত ঝাঁক মারি লারুচিরা বুড়ি হলো শত ঝাঁক মারি লারুচিরা বুড়ি হলো শত ঝাঁক মারি হলো ঝাঁক মারি লারুচিরা বুড়ি আহা মরি মরি করি পূজার আয়োজন ওরে আহা মরি মরি করি পূজার আয়োজন হলো প্রতিমা বিসর্জন ওরে আমার ছেড়ে গেছে দাদা ভাই গান করতে গিয়ে হঠাৎ করে একটি কথা মনে পড়ে গেল সেই কথাটি না বললে যে ভালো লাগবে না আমার এই সনাতন ধর্মের কথা আপনারা যারা এই ক্যাসেটটি দেখতেছেন তাদের সকলের কাছে আমার এই কথাটি আমি রাখবো আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন মুসলমান ভাই যারা তারা আমার জন্য দোয়া করবেন এক লোক যাবে এরকম গানের আসরে গান শোনার জন্য তার 7 বছরের একটি মেয়ে ওই মেয়ে তার বাবাকে বলতেছে বাবা তুমি গান শুনতে যাও আমিও তোমার সাথে গান শুনতে যাব বাবাকে বলে তুই তো ছোট তুই গান শুনে কিছু বুঝবি রে তুই যাস না মা বলে না বাবা আমি যাবই বলে যাবি বলে তবে চল মেয়েটাকে নিয়ে গেছে গান শোনার জন্য সাধুগুরু বৈষ্ণব গান করতেছে ওই গানের মঞ্চে ওই সাধুগুরু বৈষ্ণব একবার বলে ফেলেছে যদি কখনো কারো জীবনে বৈষ্ণব দর্শন হয় ওই বৈষ্ণব দর্শনে হয়ে যায় অমৃত সার ফল 7 বছরের মেয়েটি কথাটা মনে রেখেছে সাধুগুরু বৈষ্ণব দর্শন হয়ে যায় অমৃত সার ফল মেয়েটা ঘুম এসে গেছে বাবা বাড়িতে নিয়ে আসছে মেয়েটা প্রতিদিন সেই কথাটি মনে করে ছোট সাধু গুরু বৈষ্ণব দর্শন হয়ে যায় অমৃত সার ফল মেয়েটা আস্তে আস্তে যুবতী হয়েছে বাবা ওই মেয়েটাকে বিয়ে দিয়েছে এক জমিদারের পুত্রের সঙ্গে জমিদারের ঘরে গিয়ে মেয়েটা বড় আনন্দে দিন কাটায় আর জমিদার বাবু তিনি পূজার আয়োজন করেছে যজ্ঞের আয়োজন করেছে সমস্ত সাধু গুরু বৈষ্ণব যা আছে তার এলাকার মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে ওই যজ্ঞে আসার জন্য কিন্তু জমিদারের বাড়ির পাশে ছিল একটি বটবৃক্ষ। ওই বটবৃক্ষের ছায়ায় বসেছিলেন এক বৈষ্ণব ঠাকুর। ওই ঠাকুরকে গিয়ে যখন নিমন্ত্রণ করেছে, ঠাকুর বলে আমি যাব না। ঠাকুর বলতে ছাড়বো না। বলে কেন আপনি যাবেন না? কেন বলে আমি যাব না? এর জন্য আমাকে যদি কেউ অমৃত সার ফল দিতে পারে তবেই কিনা আমি যাব। জমিদারের লোকজন জমিদারের কাছে গিয়ে বলে, জমিদার বাবু, আমাদের বাড়ির পাশে এক বটগাছের নিচে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, সে নাকি যজ্ঞে আসবে না। সে বলেছে যদি কেউ তাকে অমৃত সার ফল দিতে পারে তবেই সে আসবে। জমিদার বাবু কথা শুনে মনে মনে ভাবতে লাগলেন, কোথায় পাবো সেই অমৃত সার ফল? কি সম্ভব? মানুষের দ্বারা তো অমৃত সার ফল আনা সম্ভব না, কারণ যেই ফল খাইলে কখনো মরণ হয় না। জমিদার বাবু চিন্তিত, আর যদি বৈষ্ণব ঠাকুর না আসে তার পুজো পূর্ণ হবে না। জমিদার বাবু তার বারান্দার মধ্যে এদিক সেদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক পায়চারি করতেছে, আসা যাওয়া করতেছে। ওই পুত্রবধূ দেখে, লক্ষ্য করে তার শ্বশুর মশাই মনটা বেশি ভালো না। পুত্রবধূ শ্বশুরকে গিয়ে বলে, পিতা আপনার কি হয়েছে, মনটা ভালো না কেন? বলে, মা বলিস নি আর, আমার বাড়ির পাশে এক বৈষ্ণব ঠাকুর বসা, ওই বৈষ্ণব ঠাকুর আমাকে বলেছে সে নাকি আমার যজ্ঞে আসবে না। বলে কেন? বলে আসতে পারে সে যদি কেউ তাকে দেখাইতে পারে অমৃত সার ফল। মেয়েটার মনে পড়ে গেছে, বাবার সাথে গান শুনতে গিয়েছিলাম, গানের আসরে কবি এক সময় বলেছিল, যদি কখনো কারো জীবনে বৈষ্ণব দর্শন হয় ওই বৈষ্ণব দর্শনে হয়ে যায় অমৃত সার ফল। বলে, বাবা আমার কাছে সেই ফল আছে। বল, তাই নাকি? বলে, হ্যাঁ। তো চলো মা, তাড়াতাড়ি সেই ঠাকুরকে নিয়ে আসি, ঢোল ডগর বাজিয়ে হাতি ঘোড়া নিয়ে সাজন সাজিয়ে চলে গেছে সেই বৈষ্ণব ঠাকুরের কাছে। গিয়ে বৈষ্ণব ঠাকুরকে ওই মেয়েটি বলতেছে, হে বৈষ্ণব ঠাকুর আপনি আসে। বল, তুমি কে? বলে, আমি জমিদারের পুত্রবধূ। বলে, আমি না আগেই বলেছি? বৈষ্ণব ঠাকুর বলে, আমি না আগেই বলেছি যদি কেউ আমাকে অমৃত সার ফল দেখাইতে পারে তার সাথে যাব। ওই মেয়েটি তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও গো ঠাকুর, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ঠাকুর আমার যখন 7 বছর বয়স ছিল আমি গিয়েছিলাম বাবার সাথে একদিন কবির গান শোনার জন্য। কবি গানে গানে বলেছিল কখনো কারো জীবনে যদি বৈষ্ণব দর্শন হয় ওই বৈষ্ণব দর্শনে হয়ে যায় অমৃত সার ফল। ভাই ঠাকুর, আমি তো এই মাত্র আপনাকে দর্শন করলাম, আপনাকে দেখেই তো আমার অমৃত সার ফল হয়ে গেল। বৈষ্ণব ঠাকুর কথা শুনে বলে, মা আর দেরি নয়, চল তোর সাথেই তো দেওয়া যায়। তাই আমি বলবো আজকে আপনাদের মাঝে এই সনাতন ধর্মের হিন্দুর পালা নিয়ে উপস্থিত হয়েছি। এই পালার মধ্যেই আমি আমার সেই দেবতাকে, আমার প্রভুকে স্মরণ করি, আমার পিতাকে স্মরণ করি। পিতা জ্ঞানে আমি মনে করবো আপনারা যারা ক্যাসেট দেখতেছেন, এই মঞ্চ উপবিষ্ট আছেন, সবাই যেন একজন করে বৈষ্ণব ঠাকুর। তাই সকলের চরণে থাকলো আমার একটা প্রেম ভক্তি। ভোলা মন, মন ভোলা মন, ভোলা মন, ভোলা মন, সপ্তমী সাদরে পূজারি মন্দিরে করেছিলে যারে তুমি চরণে চুম্বন। ওরে মন সপ্তমী পূজারি মন্দিরে করেছিলে যারে তুমি সপ্তমী সাদরে পূজারি মন্দিরে করেছিলে যারে তুমি চরণে চুম্বন। ও তারে ফেলে যমুনায় কাঁদিলে কি হায়, তারে ফেলে যমুনায় কাঁদিলে কি হায়, ফেলে যমুনায় তারে, ফেলে যমুনায় তারে, ফেলে যমুনায় কাঁদি হায়, ছেড়ে গেছে মায় আমার কৈলাস ভুবন। ওরে ছেড়ে গেছে মায় আমার কৈলাস ভুবন, হলো প্রতিমা তাই বুঝি হারি আমার গেল নাচানাচি, যত আতশ বাজি ঢাকির ঢাক বাজি ওই বিদায়ী গগন। আমার নাই নাই মেলা ভেঙে গেছে খেলাই, আমার নাই নাই মেলা ভেঙে গেছে খেলা। সরকারের কাছে আমি প্রশ্ন করে যাব, সকাশ সাহেব আপনি জবাব করবেন। এক মুসলমান আরেক মুসলমানকে তার বউ দিয়ে দিয়েছিল, স্ত্রী দিয়ে দিয়েছিল। এটা কেমন মুসলমান, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে তার স্ত্রী দিয়ে দেয়, তার বউ দিয়ে দেয়, কোন মহব্বতে, কে কাকে দিয়েছিল, এই একটাই মাত্র প্রশ্ন রইল আপনার কাছে। তাই ক্যাসেট প্রায় শেষের দিকে, হয়তো আমি আর আসর পাবো না, যদি কোনো মুসলমান ভাই আমার এই কথা শুনে ব্যথা পেয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দিবেন, আপনারা ক্ষমা করে দিবেন, নিজের অজন্ত যদি কোনো ভুল করে থাকি সবার কাছ থেকে ক্ষমা। ধন্যবাদ সবাইকে। আমার নাই নাই মেলা ভেঙে গেছে খেলাই, আমার নাই নাই মেলা ভেঙে গেছে খেলাই, নাই নাই মেলা আমার নাই নাই মেলা ভেঙে গেছে খেলা। কাঁদেই অবলা মাতাল রাজ্জাকের মন, ওরে কাঁদেই অবলা মাতাল রাজ্জাকের মন, হলো প্রতিমা বিসর্জন, ওরে আমার ছেড়ে গেছে নবমী, আসিয়াছে দশমী, হলো প্রতিমা প্রতিমা বিসর্জন।
সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার বিপক্ষের শিল্পী খুব চমৎকারভাবে আমার যাহা জিজ্ঞাসা ছিল বুঝাই গেলেন, তবে একটি কথা বললেন যে ধর্মের গিলানি হয়ে যায়। আসলে না ভাই, আমার গানটা ছিল মাটির মূর্তির পূজা করে কি কারণ, কারণ মানে আমি জানতে চেয়েছি, কারণ মানে আমি জানতে চেয়েছি। ভাই তুমি বুঝেছো সুন্দর, এখানে কোনো প্রশ্ন আসে না। আর পাল্লা ক্ষেত্রে দুই কথা একটু রং রসের জন্য আইসা যায়, তবে তেমন একটা ধর্মের উপর গিলানি আঘাত আমরা ইনশাল্লাহ করি নেই। আল্লাহকে কি আমরা দেখি? ইসলাম ধর্মে আছে বেলগাই বেকি না দেখে আল্লাহকে ছাস করতে হবে। যাই হোক, প্রশ্ন করেছে, যেহেতু সময় কম সংক্ষিপ্তভাবে বলছি, কোন ব্যক্তি কাকে বউ দিয়ে দিল, কোন মুসলমান, কোন মুসলমানকে বউ দিয়ে দিল, আমি চেষ্টা করবো একটি গানের পরে বলার জন্য। ওই নাম তোমার হবি সাথী, ওই নাম তোমার হবি সাথী, হাসরের পারির বেলা হৃদয় ভরে মধুর সুরে গা মুহাম্মদ সাল্লিওয়াল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার চির সাথী 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 সাথী, ও মানুষ ওই নাম তোমার চির সাথী জালা হৃদয় ভরে মধুর সুরে গা মুহাম্মদ সাল্লিওয়ালা, হৃদয় ভরে চব্বিশ হাজার মধুর সুরে।
গজব কান্দে নবীর প্রেমে নবী নবীর 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 প্রেমে আমার মন বদল না কেনে গজব কান্দে নবীর প্রেমে রজব কান্দে নবীর প্রেমে আমার মন বদল না কেনে ওরে আর কি হবে শেষের দিনে
আর কি হবে শেষের দিনে
আর কি হবে শেষের দিনে মানুষ আর কি হবে শেষের দিনে দিন গেলে সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে কি জানি কইব রাগ প্রশ্নের জবাবটা দিয়ে লি তারপর একটা কিছু হইতেও পারে বউ দিয়া দেয় অনেকে ভাবে কিরে মুসলমান মুসলমান রে বউ দেয় কিভাবে কত সুন্দর কথা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তার সাহাবাদেরকে নিয়া মদিনাবাসীরা রাসূলের সাহাবাদেরকে রাসূলকে এত ভালোবেসেছিল জমি পর্যন্ত নিজের জমি ওই মক্কাবাসীদেরকে বন্টন করে দিয়ে দিয়েছে আপন ভাই ভাইকে যেভাবে জমি দেয় ধন সম্পদ বন্টন করে দিয়েছে এক সাহাবা এসে বলে নবী গো আমার দুইটা বউ একটা বউ আমি আপনি যদি আদেশ করেন পবিত্রভাবে শরীয়তভাবে আমি আমার এক মক্কাবাসী ভাইকে দিতে চাই আমার রাসূল বলে আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা আমার উম্মতরা মুসলমান মুসলমান হয়ে কত মহব্বত করতেছে তাই নিজের বউ দিয়া দেয় এইভাবে দিয়া দেন এই সরাসরিভাবে ভাই ভাইয়ের প্রতি মহব্বত দেখাইতে গিয়া নিজের স্ত্রীকে পর্যন্ত যার দুই স্ত্রী ছিল একজন দিয়ে দিছে যার তিন স্ত্রী ছিল দুজন দিয়ে দিয়েছিল অর্থাৎ মক্কা এবং মদিনাবাসী দুই গ্রুপ মিলে এমন একটা সুসম্পর্ক করেছিল ভাই এই তোমার জবাব লজ্জব কান্দে নবীর প্রেমে ও ভাই আমার মন বদল না কেনে আর কি হবে শেষের দিনে
আর কি হবে শেষের দিনে
আর কি হবে শেষের দিনে দিন গেলে সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে দেওয়ান কি করবেন কোন না আমি শুরু করি রাসূল বল বল রে হেলা হেলাই দিনে যায় আল্লাহ বল বল রে ওরে আমার ঠাকুর সোনার তা
বল বল রে হেলা হেলাই দিন গেল ও কৃষ্ণ বল বল রে ওরে আমার মুসলমান ভাই তবে এই পর্যন্ত পালা গানের ইতি যাব দিয়া ইতি যাব দিয়া হইতে পারে ভুল ভ্রান্তি সবার নেই কইয়া আরে মুসলমান হিন্দু আজকে পারলাম আমরা পাল্লা আরে একটা ভোমর এই জায়গাতে একটা হইল বল্লা এইখানে পালা গানের আরে সবার উপরে মানব ধর্ম ইহার উপরে নাই হরি বল বল রে হেলাই হেলাই দিন গেল ও কৃষ্ণ বল বল রে হেলাই দিন
ওরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতের ভেদাভেদ নাই
জাতের ভেদাভেদ নাই
ওরে জ্ঞানের ঘরে দেখো কিন্তু এক মাওলা সাই
এক মাওলা সাই
মান অহংকার সারো ভাইরে সবারই জানাই
সবারই জানাই
ওরে বিশ্বাস এসে বস্তু মিলে অহংকারে নাই